আমরা এখন চলে যাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনার বিষয়ে। আলোচনা অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে আমেরিকার স্কুলে গুলি চালানোর ঘটনা, বন্দুক নিয়ন্ত্রণ। অনুষ্ঠান সঞ্চালন করছেন শেগুপ্তা নাসরিন কুইন।
ধন্যবাদ, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেলিম হোসেন যেমন বললেন, আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে আমেরিকার স্কুলে গুলি চালানোর ঘটনা, বন্দুক নিয়ন্ত্রণ। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান, তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক এবং সমন্বয়ক। ডক্টর শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন মেরিল্যান্ড রাজ্যের একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর মরিয়াম পারভিন, তিনি একটি মানসিক চিকিৎসালয়ে কাজ করেন। ডক্টর মরিয়াম পারভিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
আপনাকেও স্বাগত, ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। অনেকে ফোন করছেন, হ্যালো। আচ্ছা, আমাদের বোধহয় কলার এখন নেই, হ্যালো। আচ্ছা হ্যাঁ, আমাদের যিনি কলার যিনি ছিলেন ওনাকে এই মুহূর্তে ওনাকে পাওয়া যাচ্ছে না। আপনারা অনেকেই জানেন, আমাদের একজন শ্রোতা যোগ দিয়েছেন, আবদুল্লাহ চুয়াডাঙ্গায়। হ্যালো
হ্যালো
হ্যালো আবদুল্লাহ, সালাম আলাইকুম। আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন।
হ্যালো
হ্যালো হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন আজকের হ্যালো ওয়াশিংটনে।
হ্যালো, সালাম আলাইকুম।
হ্যাঁ হ্যাঁ, বলুন।
আমি দোয়াডাঙ্গা বাংলাদেশ থেকে মোহাম্মদ আবদুল্লাহ বলছিলাম।
আচ্ছা হ্যাঁ, বলুন, আপনার প্রশ্নটা করুন আজকের হ্যালো ওয়াশিংটনে।
আমার সংক্ষিপ্ত একটি আলোচনা হয়েছিল আলাপন অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাবে আলোচনা হলেও এই অনুরোধ করেছিলাম বিষয়টা নিয়ে আরো বিশদ আলোচনার জন্য।
আমরা সেটাই করছি, আপনি এখন আপনার প্রশ্নটা যদি করেন ভালো হয়। আপনার প্রশ্নটা করুন।
আমার প্রশ্নটা হলো যে দেখা যায় যে প্রায়শই যুক্তরাষ্ট্রের স্কুলে এবং বিভিন্ন সামরিক স্থাপনায় এক শ্রেণীর মানুষ অস্ত্র হাতে নিরীহ মানুষকে ফোন করে রাখছেন অস্ত্র দিয়ে আর কি। তো আমেরিকায় অস্ত্র দিয়ে এত সহজলভ্য যে ফ্লোরিডার স্কুলের যে ঘটনা, সেই ওই স্কুলের একজন প্রাক্তন ছাত্র এত সহজে কিভাবে অস্ত্র হাতে পায় এবং ব্যবহার করে আর কি। এটা নিয়ন্ত্রণের জন্য মার্কিন প্রশাসন বা যে সংস্থাগুলো আছে তারা কি ভূমিকা রাখছে, এবং দেখা যাচ্ছে যে ফ্লোরিডার এই ঘটনার পর স্কুলের ছাত্র ছাত্রীরা ওয়াকিং পার্কস্থ শোভাযাত্রা করেছে এই বিষয় নিরসনের জন্য। এই বিষয়ে চ্যানেলে যারা আছেন তাদের বিজ্ঞ মতামত আশা করছি। ধন্যবাদ,
অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ডক্টর শফিকুর রহমান,
আমেরিকায় যেসব অবস্থা রয়েছে এই বন্দুকধারী এবং বন্দুকের আইন সম্পর্কে, আমরা যেটুকু জানি যে গত 150 বছর যাবৎ এই আইনগুলো পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, কিন্তু আমেরিকার যুক্তরাষ্ট্রের যে কনস্টিটিউশন রয়েছে, যে গণতন্ত্রের যে শাসনতন্ত্র রয়েছে, যে সেই কনস্টিটিউশনে সেকেন্ড অ্যামেন্ডমেন্টে বলা আছে যে আমেরিকার যে কোনো লোক তাদেরকে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য, নিজেদের প্রতিরক্ষা করার জন্য গান ব্যবহার করতে পারবে, গান ওন করতে পারবে। এখন আমেরিকার যে স্বাধীনতা আর যে যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের যে বলার এবং মানুষের লাইফের যে স্বাধীনতা এবং প্রোটেকশনের কথা বলা হয়েছে, আর সেকেন্ড অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে বন্দুক রাখার অধিকার রয়েছে। এটা একটা বেশ বড় রকম সমস্যা। একদিকে জনগণের সাধারণ স্বাধীনতা এবং অন্যদিকে গান বন্দুকের ব্যবহার, এটা একটা কমপ্লেক্স ইস্যু। এবং এমনভাবে এটা তৈরি হয়েছে যে এক পলিটিক্যাল দল, রিপাবলিকান দল, সেকেন্ড অ্যামেন্ডমেন্টের জন্য তারা জান প্রাণ দিয়ে ওটাকে প্রতিরক্ষা করার চেষ্টা করে রিপাবলিকান দল, আর ডেমোক্র্যাট দল আমরা যেটা গত 50-60-70 বছরে দেখেছি যে তারা ডেমোক্র্যাটরা এটাকে পরিবর্তন করে জনগণের পক্ষে সাধারণ লোককে, বিশেষ করে স্কুল কলেজে যে ধরনের গোলাগুলি হচ্ছে, যে ধরনের মানে হত্যা হচ্ছে, ছাত্রদেরকে মেরে ফেলছে, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এটা নিয়ে বিভিন্ন রকম আইন আমরা দেখেছি যে এই আইনগুলো 1933 থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন সময় 38-এ 68 যখন প্রেসিডেন্ট কেনেডি মারা যান, এবং তারপরে যখন ডক্টর মার্টিন লুথার কিং এবং রবার্ট কেনেডি মারা যান 1968-তে, এবং এর পরে যে ঘটনাগুলো ঘটে এসছে তাতে বন্দুকের বিরুদ্ধে একটা সাধারণ জনগণের মানে মতামত এর বিরুদ্ধে চলে যাচ্ছে, চলে গেছে। আমরা লাস ভেগাসে যখন হত্যা হয়, এই মানে 52 জন মারা যায়, ওই সময় আমরা দেখেছি যে মানে আমেরিকার মতামত এবং জরিপে যে 52% লোক, শতকরা 52% লোক এই গান কন্ট্রোলের পক্ষে এবং গান কন্ট্রোল করার চেষ্টা করছে যে যেন সবার হাতে গান না যায়, বন্দুক না যায়। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটাই সেই 52 থেকে এখন 70% চলে গেছে। অর্থাৎ জনগণের মধ্যে একটা অত্যন্ত নতুন মানে আশঙ্কা, ভয় দেখা যাচ্ছে যে এই গান কন্ট্রোল যদি ভালোভাবে না হয় তাহলে এই স্কুল কলেজ, মসজিদ বা চার্চ বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সাউথ ক্যারোলিনা চার্চে খুন হয়েছে, এই ধরনের কন্ট্রোল হবে না। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এটা কি দাঁড়াবে, কি হবে, এটা কেউই এখনো বলতে পারে না, কারণ এটা একটা পলিটিক্যাল কালচার, যে রাজনীতির একটা বড় অংশ এটাকে পরিচালনা করছে।
অনেক ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান। আমরা ডক্টর মারিয়াম পারভিনের কাছে যাব। ডক্টর পারভিন, আপনি কি মনে করেন?
ডক্টর শফিকুর রহমান খুব ভালো করেই পরিস্থিতিটা মানে বলেছেন, জানি না আমার মনে এরপর কিছু অ্যাড করার কিছু নাই। কিন্তু এটাই ঠিক যে কিন্তু এখন যে নতুন একটা জাগরণ দেখা দিয়েছে এটা খুব কিছুটা মানে মনে হয় ভালোর দিকে যাচ্ছে, কারণ মানুষ এতটা ফ্রিলি কথা বলতো না আগে। এবং অনেকেরই এই উপলব্ধি হচ্ছে যে যখন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট জিনিসগুলো হয়েছিল তখন আমেরিকার তো একটা পরিবেশ অন্যরকম ছিল, এবং আজকে 100 বছরে অনেক পরিবেশ পরিবর্তন হয়েছে, কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা কেন কোনো মডিফাই হচ্ছে না? এটা আগে কিন্তু 20 বছর আগে লোকজন আলোচনা করতো না, আমেরিকা নিজেরাও বলতো না, কিন্তু এখন একটা সবার মধ্যে একটা আলোচনা হচ্ছে যে না, 100 বছর আগে বা 150 বছর আগে যেগুলো হয়েছিল এখন পরিবেশ পাল্টেছে, মানুষের মানসিকতা পাল্টেছে, একটা চেঞ্জ আসা দরকার। তো এই জন্য আমার মনে হয় জিনিসটা কিছু একটা হয়তো হবে, কিন্তু কি হবে বলা মুশকিল।
আপনি তো একজন সাইকিয়াট্রিস্ট, আপনি এখন প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে যারা মানসিক রোগে ভুগছে তাদের হাতে বন্দুক দেওয়া উচিত নয়। আপনি তো অনেকের চিকিৎসা করছেন এবং আপনি একজন মনোবিজ্ঞানী, সেই একজন সাইকিয়াট্রিস্টের দৃষ্টিভঙ্গি থেকে আপনার কি মতামত?
পরিসংখ্যানে দেখা গেছে যে মেন্টাল মানসিক রোগগ্রস্ত যারা লোক তারা সবসময় ভায়োলেন্ট বিহেভিয়ার করেন, এবং যতগুলা মাস শুটিং হয়েছে, ভায়োলেন্ট অ্যাক্ট হয়েছে, মানসিক রোগগ্রস্ত রোগীরা সব ছিল না। 22% লোক যারা রিয়েলি মেন্টাল ইলনেসে সাফার করছিল তারা মাস শুটিং করেছে। ভায়োলেন্ট বিহেভিয়ার করা মেন্টাল ইলনেস একটা প্রিরিকুইজিট বলতে পারেন, যে যাদের মেন্টাল ইলনেস থাকে তারা দে ক্যান বি মোর প্রোন টু ভায়োলেন্ট বিহেভিয়ার। কিন্তু ইউজুয়ালি মেন্টালি ইল পেশেন্টরা ভায়োলেন্ট হয় না, এখানে কোনো রিসার্চ প্রুভ নাই। অতএব মেন্টাল, কিন্তু মানসিক রোগীরা যাতে মানসিক রোগীদের হাতে গানটা না যায় সে ব্যবস্থা করা দরকার। কারণ মানসিক রোগীরা শুধু যে ভায়োলেন্ট, আগে যা বললাম যে ভায়োলেন্ট বিহেভিয়ার মানসিক রোগীরা সবসময় করে না, এটার মধ্যে স্ট্যাটিস্টিকে দেখা গেছে যে 22% মেন্টাল ইলনেস পেশেন্ট ভায়োলেন্ট বিহেভিয়ারে ইনভলভ ছিল, আর 78% লোক যারা ভায়োলেন্ট বিহেভিয়ার করেছে দে হ্যাড নো ডায়াগনোসিস অফ মেন্টাল ইলনেস। ওই জন্য মানসিক রোগীদের কাছ থেকে যেরকম বন্দুকটা একটা বাচ্চার কাছে দেওয়ার আগে চিন্তা করা দরকার, সেরকমই বন্দুকটা তো চালালে একটা বন্দুকের গুলিতে একটা প্রাণ হত্যা হবে, এবং যে জিনিসটা চালাতে পারবে না তার কাছে তো জিনিসটা যাওয়া দরকার নাই। তো মানসিক গ্রস্ত রোগীরা এভাবে একা তাদেরকে আমার মনে হয় এটা করা ঠিক হচ্ছে না, কারণ মেন্টাল ইলনেস রোগীরা সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষের কাছে যেটা বন্দুক দেন যে বন্দুক চালাতে পারবে না বা যে বন্দুকের ব্যবহার বুঝবে না সে যেরকম ভাবে অপচয় করবে, মানসিক রোগগ্রস্ত তারাও একইভাবে করবে, কিন্তু হয়তো তাদের পরিসংখ্যানে দেখা যায় যে এটা ঠিক না। অতএব মানসিক রোগীদের কাছে গান বাজার আগে তো অবশ্যই কেয়ারফুল হতে হবে, কিন্তু এটা একমাত্র একমাত্র নিরাময়ের কারণ না বা নিরাময়ের ব্যাপার না। এটা যদি একটা পাই চার্ট করেন হয়তো 1/5 অফ দ্য রিজন, হ্যাঁ মানসিক রোগগ্রস্তের কাছে একটু এক্সট্রা কশাস হতে হবে এবং কি কি কারণে তারা ভায়োলেন্ট হয় সেগুলো জেনে নিতে হবে, এবং তার আগে প্রিভেন্ট করতে হবে যেন ওই সমস্ত ঘটনা না ঘটে। ওই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, কিন্তু এর সাথে আমি একমত, সাইকিয়াট্রিক পুরো সোসাইটি এটা এগ্রি করে না যে মানসিক রোগগ্রস্ত রোগদের কাছ থেকে বন্দুক দূরে রাখতে হবে এবং খুবই দূরে রাখতে হবে।
আচ্ছা, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন নিয়মিত অনুষ্ঠান, এবং আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে আমেরিকার স্কুলে গুলি চালনার ঘটনা, বন্দুক নিয়ন্ত্রণ। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমার নাম মারুফ খান, আমি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া থেকে বলছি। ফ্লোরিডা স্কুলের গুলির ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আলোচকদের কাছে আমার প্রশ্ন বা জিজ্ঞাসা হচ্ছে, আমেরিকার সাধারণ নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য অস্ত্র ব্যবহার বা নিয়ন্ত্রণ বা বহন করার যে আইনটি, সেটি যদি সহজভাবে একটু বুঝিয়ে বলেন। এই আইনগুলি বা আইনটি কি আমেরিকার সকল স্টেটগুলোতে সমানভাবে প্রযোজ্য কিনা, এবং এই আইনের কোনো লঙ্ঘন হলে এই যে শাস্তি সেটাই বা কি ধরনের হয়ে থাকে? ধন্যবাদ।
অনেক ধন্যবাদ মারুফ খান, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে বলছিলেন। ডক্টর শফিকুর রহমান,
আমেরিকার যে আইনগুলো রয়েছে, আমেরিকার একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার রয়েছে প্রত্যেকটা আইনের ভেতরে, প্রত্যেকটা স্টেটের ভেতরে আমেরিকান কনস্টিটিউশনে। এখন আমরা যদি এই বন্দুক ওনারশিপের আইনগুলো আমরা দেখতে যাই, তাহলে দেখব যে গত এই 1933 থেকে গত 70-80 বছরে বিভিন্ন রকমভাবে পরিবর্তন হয়ে এসছে আইনগুলো, এবং আইনগুলোর মধ্যে যেটা বড় রকম পরিবর্তন হয়েছে সেটা একটা হচ্ছে 1968 সালে, যেটা একটু আগে বললাম, ডক্টর মার্টিন লুথার কিং আর রবার্ট কেনেডি মারা যাওয়ার পরে যে এদের বয়স বাড়াবার জন্য বা যাদের যারা আইন বন্দুক ওন করবেন তাদের বয়স কিছু বাড়ানো দরকার, কিন্তু তখন ঠিক আইনটা হয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 1987 সালে এই ফায়ার আর্মের পক্ষে যারা ওন করবে তাদের পক্ষে একটা আইন হয় যে সেকেন্ড অ্যামেন্ডমেন্টকে প্রোটেক্ট করার জন্য আমাদের আইনকে আমাদের পক্ষে ই করার জন্য, যেটা রিপাবলিকানরা চেষ্টা করেছে। তারপরে একটা বড় আইন আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ব্র্যাডি লজ 1994 সালে। আপনাদের মনে আছে 1981 সালে প্রেসিডেন্ট রেগান গুলি খেয়েছিলেন, তারপরে তার যে প্রেস সেক্রেটারি ছিল ব্র্যাডি, ওর নামে একটা আইন হয়েছে 1994 সালে ব্র্যাডি ল বলে, যেখানে ব্যাকগ্রাউন্ড চেকটা একটা বড় রকম ভূমিকা পালন করেছে, যে যারা গান কিনবে, বন্দুক কিনবে, তাদের পেছনের যত রকম ইতিহাস আছে, তারা কোনো ফেলনি ক্রাইম করেছে কিনা, তারা কোন দেশের, তারা কত বয়স, তাদের কোথা থেকে আসছে, এর মধ্যে তারা কোনো সময় জেল খেটেছে কিনা, বা তাদের ওই ভায়োলেন্সের কথা বললেন যে ডক্টর পারভিন, যে এদের কোনো মানসিক মানে দ্বন্দ্ব, কোনো অসুবিধে, কোনো অসুস্থতা আছে কিনা, এই ধরনের একটা আইন করে তারা এটাকে 18 বছরে নিয়ে এসেছিল, এবং ব্যাকগ্রাউন্ড চেকের জন্য বয়সও চেঞ্জ করেছে এবং ব্যাকগ্রাউন্ড চেকের ব্যবস্থা করেছে। তারপরে আমরা যেটা দেখেছি 1994-তে, যে 94 এবং 96-এর ভেতরে প্রায় 19 রকম গান, 19 রকম অটোমেটিক অস্ত্রকে বন্ধ করার জন্য, এর আগে কোনো রকম আইনই ছিল না যে কোন বন্দুকটা সাধারণ লোক কিনতে পারবে, সেটা ফেডারেল আইনও ছিল না, স্টেট আইনে কিছু কিছু ছিল বিভিন্ন জায়গায়। এখন আপনি যেটা বলেছেন যে ফেডারেল এবং স্টেট আইনের যে ডিফারেন্সটা, এটা খুবই ইন্টারেস্টিং এবং মজার, যে ফেডারেল আইন করলে সব সময় যে দেশ রাষ্ট্রকে মেনে নিতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো ফেডারেল আইন আমেরিকান কনস্টিটিউশনে হলে অঙ্গরাষ্ট্রগুলো ওটাকে রেটিফাই করতে হবে, এবং তাদের পার্লামেন্টে গিয়ে, তাদের অ্যাসেম্বলিতে গিয়ে, তাদের হাউসে গিয়ে, কংগ্রেসে গিয়ে, তাদের যে সেনেট আছে ওখানে গিয়ে ওগুলো রেটিফাই করতে হবে। এখন আপনি ঠিকই বলেছেন যে প্রত্যেকটা স্টেটের আইন এক এক রকম, কোন জায়গায় এক স্টেট থেকে অন্য স্টেটে বন্দুক নিয়ে যাওয়ার জন্য ফেডারেল গভর্নমেন্টের আইন রয়েছে, কিন্তু স্টেট গভর্নমেন্টের আইন রয়েছে যে এর বাইরে যাওয়া সম্ভব কিনা এবং গেলে তাতে কি হবে। এখন কেউ যদি তার ব্যক্তিগত শুটিং এর মানে হান্টিং এর জন্য, শিকারের জন্য ও খেলার জন্য গান নিয়ে যায়, অন করে, সেটা একরকম, আর অন্য যারা নিজেদের সেফটির জন্য গান অন করে সেটার জন্য আইন ভিন্ন রকম রয়েছে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গানে ও বন্দুকের ব্যবহার আগে গত 30-40 বছর আগে যেরকম ছিল তার চেয়ে অনেক 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 বেড়ে গেছে, এবং ওনারশিপটা, মালিকানাটাও বন্দুকের অনেক বেড়ে গেছে। এখন প্রায় আমেরিকার 52%-এর মতো জনগণ মানে গান ওন করে, এবং অনেকে বলছে যে এখন বিশেষ করে আমরা যেটা লেটেস্ট দেখতে পেরেছি গত 10 বছরে প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরে, তার 1-1.5-2 মাসের মধ্যে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক গান কিনেছে, কারণ তখন তারা ভাবছে, বিশেষ করে সাদা লোকরা, ককেশিয়ান লোকরা ভাবছে যে আমেরিকান কালো প্রেসিডেন্ট হয়েছে, আমাদের বোধহয় অধিকার থাকবে না বা অন্য কিছু হবে না, আমাদের নিজেদের প্রোটেক্ট করতে হবে। কাজেই এই আমেরিকান আইনের বন্দুক ওনারশিপের মালিকানার আইন এবং স্টেটের আইনগুলো বেশ কমপ্লেক্স এবং ইন্টারেস্টিং এবং মজার, এগুলো অনেক ডিটেইল রয়েছে, এগুলো নিজেরা যারা ইন্টারেস্টেড একটু বেশি করে পড়তে হবে, জানতে হবে এর ভেতরে বোঝার জন্য।
অনেক ধন্যবাদ ডক্টর মারিয়াম পারভিন। আপনি তো ভার্জিনিয়াতেও কাজ করেছেন এবং মেরিল্যান্ডেও কাজ করেন, আপনি কি দেখেন যে এই বিভিন্ন রাজ্যের ভেতর যে একটা পার্থক্য আছে আইন, মানে যারা বহন করতে পারে, বন্দুক বহন করতে পারে, সে বিষয়ে একটা আইন আছে, এ সম্পর্কে আপনি কিছু বলবেন?
আমি এই বিষয়টা জানি না খুব একটা, কিন্তু আমি এটা জানি যে মানসিক রোগীরা অনেক সময় বন্দুক থাকে, আমাদের যদি কোনো খবর দেওয়া হয় একটা সাইকায়াট্রিস্ট আমাদের একটা, তখন আমাদেরকে তখন আইন অনেক ফেভার করে, আমি যখন কোর্টে যদি বলতে পারি যে এই এই লোকের বন্দুক আছে এবং আমি এজ এ সাইকিয়াট্রিস্ট বলি যে এ জনগণের জন্য বিপজ্জনক, তখন ওই বন্দুকটাকে সরিয়ে নেওয়ার জন্য আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় চেষ্টা করা হয় এবং পরিবার এবং পুলিশ কর্তৃপক্ষ ওটাকে সরিয়ে নেয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি যে 2-3 জন পেশেন্ট এরকম আমাদের খবর এসছে বা আমি অ্যানোনিমাস ফোন কল পেয়েছি যে এই পেশেন্টটা গান ক্যারি করছে, এবং গান ক্যারি করতে, বিকজ বাসায় তার গান ছিল এবং এখন তার মানসিক রোগ সে আমাদের এখানে চিকিৎসা পায়। তখন আমরাই যে কোর্টে বলেছি যে এই রোগের এর এগেনস্টে, এটা আমি বলছি মেইল্যান্ডের কথা, আমি ভার্জিনের কথা জানি না, তো তখন গভর্নমেন্ট থেকে পুলিশ থেকে তাকে যে বলা হয়েছে যেটা সারেন্ডার করো, তখন সারেন্ডার করেনি, তখন আমাদের ওখানে যেয়ে ওকে প্রমাণ করতে হয়েছে যে ও এই বন্দুকটা চালাতে পারবে না বিকজ ও মেন্টালি ইনক্যাপাসিটেটেড। সো তখন ও কাছ থেকে বন্দুক সরে নেওয়া হয়, ওকে মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন বছর কয়েক ওকে ক্লোজ মনিটরিং এ রাখা হয়। এটা আমি নিজে দেখেছি, কিন্তু এরকম কটা হবে জানি না, কিন্তু আমি লটারি ঠিক জানি না।
আচ্ছা, আমাদের আরেকজন শ্রোতা আছেন লাইনে, মোহাম্মদ ইমাম হাসান। হ্যালো,
আমি শুনতে পাচ্ছি।
হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন।
প্রশ্ন করব?
হ্যাঁ প্রশ্ন করুন।
জি প্লিজ। প্রশ্ন হচ্ছে, আমেরিকার বন্দুক নিয়ন্ত্রণের কথা বলছে জনগণ, সেখানে যদি শিক্ষকদের আরো বন্দুক সরবরাহ করা হয়, বন্দুক নিয়ন্ত্রণ কোথায় হলো? আরো তো বন্দুকের বোঝা কাঁধে চড়লো, তাহলে এটা কি বন্দুক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাজার সৃষ্টি করা হচ্ছে কিনা? কি এই আমার প্রশ্ন।
আচ্ছা ধন্যবাদ। ডক্টর মারিয়াম পারভিন,
স্কুল কলেজে বন্দুক, এটা তো আপাত দৃষ্টিতে দেখে মনেই হচ্ছে যে এটা ঠিক কাজ হবে না, কারণ ওই বন্দুক টিচারদের হাতে দিলে এটার অনেক অপব্যবহার হতে পারে এবং হবে, তো এটা কোনো মতেই গান কন্ট্রোল, আই মিন বন্দুকটা যেখানে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, তো আমি একটা পেরেন্টস হিসাবে, আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই জিনিসটাকে তো কোনোভাবেই সম্মতি করতে পারি না, কারণ যে কোনো জায়গায় একটা অস্ত্র থাকলে, স্কুল একটা এমন পরিবেশ যেখানে, এখানে মনে করা হচ্ছে যে ট্রেইন টিচার যারা দক্ষ টিচার, তো এভাবে তো মানে এভাবে এতটা একটা জিনিস এভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে না, তো যেখানে বন্দুক একটা এত বড় মারণাস্ত্র, সেখানে এটা এটা নিয়ে ছেলে খেলাই মনে হচ্ছে আমার জন্য, আমি এটা একেবারেই সমর্থন করি না এবং আমেরিকার সাধারণ মানুষও এই জিনিসটাকে একেবারেই পছন্দ করছে না এবং সবাই ভীত সন্ত্রস্ত, মানে স্বাভাবিকভাবে অভিভাবকরা কেউ এটাকে খুব একটা কেউ আমার মনে হয় সমর্থন করছে না।
ধন্যবাদ। ডক্টর শফিকুর রহমান, আপনি কি মনে করেন শিক্ষকদের হাতে অস্ত্র দেয়া?
আমি ডক্টর পারভিন এর সাথে একমত যে এটা উচিত না, করা হবে না, কিন্তু আমাদের দেখতে হবে যে এটা কোথা থেকে আসছে। আমাদের যে যারা বলছে যে শিক্ষকদের বন্দুক দিলে তারা রক্ষা করতে পারবে ছাত্রদের এবং নিজেদেরকে এবং স্কুলে আর শুটিং হবে না, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এর আগে যে প্রশ্নকারী বলেছেন, বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন রকম আইন রয়েছে, যেমন টেক্সাসে একটা মার্শাল প্ল্যান বলে একটা প্ল্যান হয়েছে, তারা বিভিন্ন স্কুল কলেজে, বিশেষ করে প্রাইভেট স্কুল কলেজে তারা বন্দুক দিয়ে টেস্ট করে দেখেছে যে বন্দুক দিলে কিছু কিছু লোকের, কিছু কিছু স্কুলে কিছুটা প্রোটেকশন পাওয়া যায়। এখন এটা একটা বিতর্কের বিষয়, আমরা আমেরিকায় বন্দুকটা একটা সাংস্কৃতিক ব্যাপার, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বন্দুক রয়েছে, বিশেষ করে দক্ষিণের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে, সাউথ ক্যারোলাইনা, মিসিসিপি, আলাবামা, লুজিয়ানা, টেক্সাস, অ্যারিজোনা, এগুলো জায়গায় যেসব জায়গায় হান্টিং এবং শুটিং এবং এগুলো একটা খেলা হিসেবে নেওয়া হয়, একটা স্পোর্টস হিসেবে নেওয়া হয়, সেখানে প্রায়, বিশেষ করে আমি সাউথ ক্যারোলাইনার কথা বলতে পারি, আমি যেখানে থাকি এখানে প্রায় 78% ভাগ লোকের গান বন্দুক রয়েছে এবং এরা বন্দুকগুলো এক একজনের 7টা, 8টা, 10টা, 20টা, 25টা, মানে অনেক ধরনের বিভিন্ন রকম, এটা একটা খেলা তাদের জন্য, এটা একটা হবি তাদের জন্য। এই হবিটা এবং এই খেলাটা যে কত রকম মারাত্মক হতে পারে এই অংশটা, এই এটা সঠিকভাবে দেখা হয় না, ফলে যেটা হচ্ছে যে স্কুল, তাদের ছেলেমেয়েরাই স্কুলে যাচ্ছে, তাদের ছেলেমেয়েরাই শিক্ষক হচ্ছে, ভাই বোনরা স্ত্রীরা শিক্ষক হচ্ছে, কিন্তু ওই যে একটা মানসিকতা যে বন্দুক থাকলে আমি সেফ হব, বন্দুক থাকলে আমাদের, এটা যে একটা কালচারাল ইস্যু আমেরিকার, এটা আমরা গত পরশুদিন এই উইকেন্ডে আমি ইস্যুও দেখেছি, ওয়াল স্ট্রিট জার্নালে একটা সুন্দর আর্টিকেল বেরিয়েছে এর উপরে, যে কালচারালি কিভাবে ডিভাইড করে ফেলছে দেশটাকে একটা বন্দুক ইস্যু নিয়ে। এখন স্কুলের ব্যাপারটা হচ্ছে যে একটু ডিফারেন্ট, স্কুলের ছেলেমেয়েরা তো কোনো মানে অত ম্যাচিওর না, অত ই না, যদিও আমরা ফ্লোরিডা স্কুলে দেখেছি যে তারা ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে এসছে বিভিন্ন রকম গান কন্ট্রোলের জন্য, এবং ম্যাসাচুসেটসে এবং ক্যালিফোর্নিয়া এবং অন্য অন্য জায়গায়ও একই রকম অবস্থা হচ্ছে। এখন স্কুলের ব্যাপারটা হচ্ছে যে এটাকে প্রোটেক্ট করার জন্য আমেরিকার যে পলিটিক্যাল কালচারের যে ভাগ রিপাবলিকান, এবং বিশেষ করে গত 15-10 বছরে ওবামা এবং ট্রাম্প আসার পরে দুই প্রেসিডেন্টের যে ভাগ, এইটা বিভক্তিটা এমন একটা প্রকটভাবে দেখা যাচ্ছে, এবং এটা এই গান কন্ট্রোলের আইন নিয়ন্ত্রণে এবং স্কুলে বিশেষ করে যে কি হবে বলা যায় না। এখানে আরেকটা ফ্যাক্টর আমি বলবো, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে, উনি নিজে একরকম অনেক সময় চিন্তা করেন যে এটাকে ভালো, এটা গান কন্ট্রোল করা উচিত, কিন্তু যেই উনি এনআরএর সাথে, রাইফেল অ্যাসোসিয়েশনের বা অন্য কারোর সাথে আলাপ করেন, বা রিপাবলিকান কনজারভেটিভ পলিটিশিয়ানদের সাথে আলাপ করেন, তার অ্যাডভাইজারের সাথে আলাপ করেন, সাথে সাথে তার মত বদলে যায়।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় আমেরিকার স্কুলে গুলি চালানোর ঘটনা, বন্দুক নিয়ন্ত্রণ। আমাদের ফেসবুকে একজন শ্রোতা ভীমরুল চট্টগ্রাম থেকে লিখেছেন, পৃথিবীর অনেক দেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের প্রচলন আছে, সেখানে কঠোরভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়, সেক্ষেত্রে আমেরিকায় ও ওই নিয়ম বা নিয়ন্ত্রণ করতে সমস্যা কোথায়? ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভীমরুল প্রশ্ন করার জন্য। ডক্টর মারিয়াম পারভিন, আপনি কি বলেন যে কোথায় এই ইয়েটা, সমস্যাটা কোথায়?
সমস্যাটা কোথায় সেটা তো আমাদেরও, সাধারণ মানুষেরও প্রশ্ন। আমার মনে হয় সে একই ওই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ফার্স্ট অ্যামেন্ডমেন্টের ব্যাপার চলে আসে, যে ডক্টর শফিক রহমান বললেন যে অনেক কিছু পাল্টেছে, কিন্তু পরিবেশের সাথে যেভাবে যা পাল্টানো দরকার সেভাবে সেগুলো পাল্টায়নি। এখন যেহেতু এটা একটা অনেক ডিপ পলিটিক্যালি রুটেড জিনিস, এটা একটা ভাবে আনসার করা সম্ভব না, ওই জন্য পলিটিক্যাল এরিনাটা বুঝতে হবে। যখনই রিপাবলিকানরা চাচ্ছে রেখে দিতে, এখন স্পেসিফিক্যালি অনেক অনেক সময় অনেক কিছু বলা হয়েছে যে এটা করা উচিত, যখন রিপাবলিকানদের মনে হয় যে এটা করলে তো ওদের গান লটা কমে যাবে, তখন ওরা ওটাকে ভেটোদার চেষ্টা করে। জিনিসটা এত সোজা আনসার না, এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড জিনিস, যেটা সাধারণ মানুষ বুঝতে পারছে, তারা পলিটিক্যাল লোকরা তারা ওটা বুঝেও না, তারা ভাঙ করছে, এটা আমি স্পষ্ট কথা বলবো, যে তারা কি বুঝতে পারছে না যে জিনিসটা একটা বন্দুক একটা সাংঘাতিক মারণাস্ত্র, যেরকম ড্রাইভিং যখন মানুষকে শেখানো হয় এটা একটা সাংঘাতিক মারণাস্ত্র, যদি ভালো করে ড্রাইভিং করতে না পারো তুমি মানুষ মেরে ফেলো, সেরকম একটা বন্দুক তুমি যার কারো হাতে তুলে দিচ্ছ, এটা যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে তো মানুষ মারবেই। তো এই জন্য প্রবলেমটা কোথায় একটা কথা বলতে পারবো না, কিন্তু এটাই বলতে পারি যে যতদিন পর্যন্ত এই দুই এই দলের কিছুটা হয়তো একসাথে হতে হবে, যে দুজনেরকেই বুঝতে হবে যে না এটা তারা ওয়ার্কিং টুয়ার্ডস দ্য কমন পিপল, কিন্তু এটা কবে হবে আমি জানি, এটা কখনো কি বলা সম্ভব কিনা।
ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন লাইনে, দীপক চক্রবর্তী, হ্যালো।
হ্যাঁ আপু নমস্কার।
নমস্কার, কেমন আছেন?
হ্যাঁ আছি আপু, ভালো আছি। আপু ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনি বলুন আপনার প্রশ্নটা।
হ্যাঁ জি, আমি প্রশ্ন চলে যাচ্ছি, আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে বলছি, দীপক চক্রবর্তী। আজকে অতিথির কথাগুলো খুবই ভালো লাগতেছে, আমার ছোট্ট করে মতামত থাকবে। বিষয়টা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আরেক দিনও আমরা আলোকপাত করছিলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ছোট ছোট যে শিশুগুলা যে ওখানে যে সন্ত্রাসী যেভাবে যে বাচ্চাগুলা যে মানে যে কোনো গান দিয়ে গুলি করেছে মারলো, তা এখানকার যে স্কুলের টিচার এবং যে শিক্ষক, এদের মনে হয় অবশ্যই প্রশিক্ষণ দেওয়া দরকার, কারণ প্রশিক্ষণ দিলেই এই সমস্ত সন্ত্রাসী গুলা অবশ্যই এটা আর কোনো বাচ্চাদের ভাবে হত্যা করতে পারবে না। এই শিক্ষকদের বিষয়টা নিয়ে একটু মানে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টা নিয়ে এটা আমাদের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট কি ভাবছেন আর কি, এবং অতিথি কাছে আমার এটাই প্রশ্ন। নমস্কার।
নমস্কার, আবারও ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান।
হ্যাঁ, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া দরকার, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশিক্ষণটা কি হবে, সেটা কি বন্দুক চালানো সম্পর্কে হবে নাকি ছাত্রদেরকে শেখানো যে যদি এই ধরনের কোনো অবস্থা দাঁড়ায় তাহলে এই এই কাজগুলো, এই 10 রকম গাইডলাইন রয়েছে এবং এই এইগুলো তোমাদের করতে হবে এবং এইভাবে প্রোটেকশন করে তোমরা টেবিলের নিচে চলে যাবে বা রুমের ভেতরে দরজা বন্ধ করে দেবে। এখন বিভিন্ন রকম প্রশিক্ষণ হওয়া দরকার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে বলেছিলেন যে বয়স বাড়ানো হবে এবং গান আইনের কন্ট্রোলে আনা হবে, ওগুলো না করে উনি খালি শুধু গান বন্দুক ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষকদের জন্য রেকমেন্ড করছেন। এটা ঠিক আমি একমত হতে পারি না, কারণ শিক্ষকদের ওটা কাজ নয়, তাদের যে জব ডেসক্রিপশন রয়েছে, তাদের যে ডিফাইন্ড পারপাস রয়েছে, হ্যাঁ নিশ্চয়ই শিক্ষকদের ছাত্রদেরকে প্রোটেক্ট করে চলতে হবে, কিন্তু তাদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া শেখানো এবং সংস্কৃতি কালচার, যে গান বাজনা যেগুলো সাধারণত শিক্ষা এবং মানসিকতার পরিবর্তন করে উন্নত করে শিক্ষা দেয়া, ক্রিটিক্যাল থিঙ্কিং করা, প্রশ্ন করার অধিকার, প্রশ্ন করার বুদ্ধি এবং ইংরেজি লেখা, ভাষা এবং অঙ্ক এগুলো শেখানো, এইগুলো না করে কি করবে এটা খুব ডিফাইন না। যে প্রশিক্ষণের কথাটা বললেন এটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই, কিন্তু কি করতে হবে এটা নিয়ে এখনো খুব একটা পরিষ্কার ধারণা নেই। এখন আমি আরেকটা জিনিস বলবো, এই আগের প্রশ্নকারী ভেমরুল যে করেছিলেন যে আমেরিকার বন্দুক সংস্কৃতিতে, বন্দুক কালচারে একটা অর্থনৈতিক সাইড রয়েছে, এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রানজ্যাকশন হয় এবং যারা বন্দুক বানান এবং বিক্রি করেন এবং ডিস্ট্রিবিউট করেন তাদের যে ব্যবসায়ী স্বার্থ, এই এটা একটা বড় রকম মানে ইস্যু, এবং যার জন্য এনআরএ এর সাথে তারা কাজ করে এবং ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে যারা মেম্বার আছে 5 মিলিয়নের মতো তারা প্রত্যেক মাসে টাকা দেয় $50-40 করে, এই টাকাটা এবং এরা গিয়ে যে অর্থনীতি একটা পরিবর্তন এবং একটা ইম্প্যাক্ট তৈরি হয় এটার জন্য যে বন্দুক ব্যবসায়ীরা রয়েছে তারা সব সময় লবি করে চলেছে যে গানের বন্দুকের বিরুদ্ধে যেন কোনো রকম আইন না হয়।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা লাইনে আছেন, আবু সাইদ কেশবপুর যশোর থেকে। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, বলুন আবু সাইদ।
ধন্যবাদ ভাই সালাম লিখেছে আমাকে কথা বলার সুযোগ দান করার জন্য।
হ্যাঁ বলুন।
আমি আবু সাইদ যশোর কেশবপুর থেকে বলছি। আচ্ছা, এটা যে আমেরিকায় স্কুলে গোলাগুলি হয়েছে, আমি এটা নিয়ে আমার একটা প্রশ্ন যে আমেরিকা, আমরা সাধারণভাবে আমরা আমাদের দেশ থেকে বা আমরা যারা বাইরে বিশ্বে আমরা যারা বসবাস করি আমেরিকা ছাড়া অন্য কোনো দেশে, তারা আমরা মনে করি যে আমেরিকা অনেক ডেভেলপড এবং অনেক উন্নত একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে সিকিউরিটিগত ব্যাপারটা নিয়ে আমরা আসলে খুবই প্রত্যাশী যে এখানে খুব সিকিউরিটিটা খুব কঠোরভাবে এখানে নিয়ন্ত্রণ করা হয়। আমার প্রশ্ন যে এত সুন্দর এত সুরক্ষিত ভাবে এখানে এরকম একটা স্কুলে গোলাগুলি এবং সেখানে হতাহত হয়েছেন অনেকেই, তো এই এত সুরক্ষার ভিতরে এখানে এখানে কিভাবে এটা সম্ভব হলো, এই সম্পর্কে কিভাবে আমরা আশা করতে পারি যে পরবর্তীতে যেখানে আমেরিকার মতো একটা সুরক্ষিত রাষ্ট্রে এত এত বড় একটা ঘটনা ঘটতে হলো, আমরা আমাদের দেশে বাংলাদেশ তথা এশিয়া থেকে আমরা কিভাবে এর পরবর্তীতে প্রত্যাশা করতে পারি যে এখানে যে সন্ত্রাসী ঘটনা ঘটে গেল।
অনেক ধন্যবাদ আবু সাইদ, আমরা সেই সেই প্রশ্ন নিয়েই আলোচনা করছি। ডক্টর শফিকুর রহমান, যেটা আবু সাইদ বললেন, উনি ভাবছেন যে আমেরিকার মতো জায়গায় যেখানে অনেক নিরাপত্তা রয়েছে, তিনি ভাবছেন যে স্কুলগুলোতেও অনেক নিরাপত্তা রয়েছে, কিন্তু সেখানেও কেমন করে এ ধরনের একটা ঘটনা ঘটতে পারে, সেটাই তার প্রশ্ন। আপনার মন্তব্য?
ঘটতে পারে, আমেরিকায় যেমন নিরাপত্তা রয়েছে, আবার আমেরিকার সাথে সাথে তাদের কনস্টিটিউশনে অনেক রকম স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতার সুযোগগুলো নিয়ে অন্যরা বন্দুক কেনে প্রত্যেক জায়গায়, মানে প্রত্যেক অঙ্গরাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে, আমি এই সাউথ ক্যারোলাইনার কথা বলতে পারি, যে কনসিল্ড আর্মের একটা লুকানো বন্দুক রাখার জন্য প্রত্যেকে গাড়িতে একজন লুকিয়ে বন্দুক রাখা যেতে পারে, সামনে থাকবে না, কেউ যেন না দেখতে পায়, কিন্তু ড্যাশবোর্ডের ভেতরে বা অন্য জায়গায় বা কোনো ব্যাগের ভেতরে যদি লুকিয়ে বন্দুক রাখা যায় তাহলে হয়তো রাখা যাবে। এগুলো আমেরিকার স্বাধীনতা, যে স্বাধীনকামী মানুষ এবং গণতান্ত্রিক মানুষ তাদের একটা অধিকার, নিজেকে রক্ষা করার একটা অধিকার রয়েছে আমেরিকান কনস্টিটিউশনের ভেতরে, সেকেন্ড অ্যামেন্ডমেন্টে। এখন সেই আইনটা কে কীভাবে প্রয়োগ করছে এবং কীভাবে ব্যবহার করছে সেটার উপরে নির্ভর করছে, মানে এটার ব্যবহারিক সাইড। তাতেই আমরা দেখতে পাচ্ছি যে যখন রিপাবলিকান প্রেসিডেন্ট, কংগ্রেস বা সিনেট আসে এবং যখন ডেমোক্রেটরা আসে, তখন আইনগুলো পরিবর্তন হয়, বিবর্তন হয়, এবং সেইভাবে স্বাধীনতা, জনগণের স্বাধীনতার অধিকারটাও, মানে ডিগ্রিটাও অনেকটা বেড়ে যায়, কমে যায়, সেটা আমরা দেখতে পাই। কাজেই এই আইনগুলো খুব কমপ্লেক্স, আইনগুলো খুব সহজ না, এবং প্রত্যেক স্টেটে স্টেটে আইনগুলো ভিন্ন রকম রয়েছে। সেই জন্য এটা যে কি দাঁড়াবে, যদিও আমেরিকার সাধারণ জীবনযাত্রা এবং রাস্তাঘাটে এখানে ওখানে যে নিরাপত্তা নেই আমি বলবো না, অনেক রকম ভীষণ রকম নিরাপত্তা রয়েছে, সিকিউরিটি রয়েছে, কিন্তু তার ভেতরেও ওই আইনের ফাঁকে মানুষ এই ব্যবহার, এই ধরনের গানের বন্দুকের কেনা এবং ওন করা এবং এই ধরনের ঘটনা ঘটার ই করতে পারে। কিন্তু এখানে আরেকটা রয়েছে যে বিশেষ করে স্কুলে মা বাবার একটা দায়িত্ব রয়েছে যে তারা তাদের বাড়িতে যদি বন্দুক থাকে, যেটা আমেরিকার অনেক অনেক বাড়িতে আছে, 72% জনগণের, মানে আমেরিকায় বন্দুক রাখে, এখন তারা সে বন্দুকটা কতটুকু সিকিউর করে রাখছে, ছেলেমেয়েরা কি করে পাচ্ছে বা অন্যরা পাচ্ছে কিনা, দেখতে পাচ্ছে কিনা, তারা ব্যবহার করছে কিনা, এই ধরনের একটা বড় রকমের আইন আমেরিকায় করা দরকার বলে আমার মনে হয়।
অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা আহমেদ মুনির, তিনি ফেসবুকে লিখেছেন, মানসিক রোগগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে শুধুমাত্র বন্দুক নয়, সব ধরনের অস্ত্রই দূরে রাখা প্রয়োজন। ডক্টর মারিয়াম পারভিন,
হ্যাঁ, যদি শুধু মানসিক রোগীদের কথা বলো তাহলে আমি বলবো যে যখন মানসিক রোগীদের কাছ থেকে দূরে রাখা দরকার, কিন্তু যতগুলা মাস শুটিং হয়েছে আমেরিকাতে তোমার 2000 সাল থেকে যতগুলো পরিসংখ্যান আছে, দেখা গেছে যে 22% মাস মার্ডারার, ওদের একটা ডাইরেক্ট রিলেশন ছিল উইথ মেন্টাল ইলনেস, কিন্তু আর যে 78% তাদের, তারা ভায়োলেন্ট অ্যাক্ট করেছে কিন্তু তাদের কোনো মেন্টাল ডায়াগনোসিস ছিল না। ওই জন্য মানসিক রুগীদের কাছ থেকে বন্দুকটা দূরে রাখা দরকার। যেমন তুমি একটা ছোট বাচ্চার কাছ থেকে একটা ছুটি দূরে রাখো, সেরকমই এটা, কিন্তু এটা, এই যে এতগুলা দুর্ঘটনা ঘটে যাচ্ছে তার খুব একটা বড় সুরাহা না, তার সুরাহা হচ্ছে ওদের হাত থেকে দূরে রাখতে হবে, কিন্তু আরো যারা মানসিক রোগগ্রস্ত না তাদের কাছ থেকেও দূরে রাখতে হবে, যাদের প্রয়োজন নাই। 20টা রাইফেল তো কারো রাখার দরকার নাই, বা সেমি অটোমেটিক গান কার দরকার আছে নিজেকে প্রতিরক্ষা করার জন্য? এই জন্য ওই প্রশ্ন, ওই যেই কারণে এতগুলা গান রাখায় কোনো নাম্বারে কোনো ইয়ে ছিল না, এগুলাকে আবার রিভিউ করতে হবে যে তোমার তো এতগুলা বন্দুকের দরকার নাই, তুমি একজন লোক একই মাসে 3টা বন্দুক কিনলো। প্রশ্ন হওয়া উচিত যে তুমি একটা 20 বছরের ছেলে, তোমার কি প্রয়োজন হতে পারে যে তুমি 3টা গান কিনছো, সেমি অটোমেটিক গান? এখন এগুলা অনেক ডিটেল আকারে আলোচনা করলে হয়তো কিছুটা লাভ হবে, কিন্তু এটা একটা বিশাল কঠিন সমস্যা, এবং মানসিক রোগদের হাত থেকে এটা একটা সামান্য পার্ট, এটা একটা খুব বিশাল পার্ট না।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা লাইনে আছেন, শামীমউদ্দিন শ্যামল চাপাই নবাবগঞ্জ থেকে। হ্যালো,
শুনতে পাচ্ছি?
হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমার আমি যে শামীম উদ্দিন শ্যামল বলছি চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমি যে বিষয়টা সম্মানিত অতিথি বৃন্দর কাছে আমি জানতে চাচ্ছি সেটা হলো যে আমরা বাংলাদেশে মূলত দেখি যে বাংলাদেশের যারা নাগরিক তারা সবাই অস্ত্র রাখার অনুমতি পান না বা অস্ত্র রাখার মতো তাদেরকে সুযোগ সুবিধা দেয়া হয় না। কিন্তু আমি ফ্লোরিডায় যে স্কুলে হামলা হইল এবং 17 জন নিহত হয়েছে এই বিষয়টা, এবং ফ্লোরিডায় বা যুক্তরাষ্ট্রে এর পূর্বেও হামলা হয়েছে, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন জেগেছে যে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের কাছে বা নাগরিকেরা যদি চায় তাহলে তারা অবাধে অস্ত্র কিনতে পারে বা রাখতে পারে, এটার কারণ কি? এবং আপনার যুক্তরাষ্ট্রের প্রশাসনও এই অস্ত্র কেনা বা অস্ত্র রাখার বিষয়ে একটা আইন তৈরি করে না করে বা একটা লিমিটেশন না করে বরং মানসিক মানে যেটা চিকিৎসা সেটার প্রতি ওনারা গুরুত্ব বেশি দিচ্ছেন, এটার কারণ কি? এটা আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান, আপনি আগেও সেকেন্ড অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন, আপনি যদি আরেকবার একটু বলেন।
ধন্যবাদ। এখানে প্রধান কারণ হচ্ছে যে আমেরিকার কনস্টিটিউশনে যে কোনো ব্যক্তি আমেরিকার যে সিটিজেন যারা নাগরিক রয়েছেন তাদের সেকেন্ড কনস্টিটিউশনের সেকেন্ড অ্যামেন্ডমেন্টে অধিকার রয়েছে যে তারা যে কোনো সময় তাদেরকে নিজেদেরকে সেভ করতে পারবেন, সেফটি এবং সিকিউরিটি সিকিউরড হিসেবে থাকতে পারবেন, থাকার জন্য যদি গান বন্দুক রাখার প্রয়োজন হয় তাহলে তারা বন্দুক রাখতে পারবেন। কিন্তু ডক্টর পারভিন যেটা বলেছেন যে কটা বন্দুক দরকার বা কত কি দরকার, আমেরিকায় এর আগে আমি একটা বলেছি যে এটা একটা হান্টিং কালচারের দেশ, এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম হবি হিসেবে রাখে, এটাকে স্পোর্টস হিসেবে খেলা হিসেবে রাখে, এই ধরনের কালচার আমেরিকায় রয়েছে, এদের ওয়েস্টার্ন কালচারের একটা অংশ যেটা আমরা বাংলাদেশ ইন্ডিয়া বা ওই ধরনের ইস্টার্ন কালচারে আমরা অত দেখি না। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে যে স্বাধীনতা থাকবে কিন্তু স্বাধীনতার কিভাবে ব্যবহার করা হবে এবং তাতে ল এনফোর্সমেন্ট এবং আমেরিকান গভর্নমেন্টগুলো স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট কিভাবে ব্যবহার করবে, কি ধরনের ল হবে কি ধরনের হবে না, সেটা নির্ভর করে আবার যে যাকে সাপোর্ট করছে তাদের স্বার্থের উপরে। এখন আমরা এনআরএর কথা বলেছি, যারা রাইফেল অ্যাসোসিয়েশন এবং যারা গান বন্দুক তৈরি করেন তাদের কথা বলেছি, এদের বিভিন্ন রকম স্বার্থের ইস্যুর জন্য ওই আইনগুলো ঠিক পরিবর্তিত হয়ে যে সাধারণ জনগণের পক্ষে যাবে এটা নিয়ে আর কি আলোচনা চলছে, হচ্ছে কিন্তু আবার পরিবর্তন হচ্ছে, এক এক কংগ্রেসে এক এক রকম হচ্ছে, আবার পরিবর্তন হবে বলে আমরা আশা করি।
আমাদের একজন শ্রোতা সাদি মুসলে তিনি ফেসবুকে লিখেছেন, অবশ্যই বন্দুক সবার হাতে নয়, নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা থাকা দরকার এবং মাদক নিয়ন্ত্রণ থাকা চাই। ভালো বলেছেন ডক্টর মারিয়াম পারভিন, খুব সংক্ষিপ্তভাবে কারণ আমাদের অনুষ্ঠানের সময় একেবারে প্রান্তে এসে গেছে।
আমি সম্পূর্ণভাবে একমতার সাথে এবং রিলিজিয়াস পার্টটা নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু মাদক নিয়ন্ত্রণ এবং যে পরিবেশে একটা একজন লোক ভায়োলেন্ট হতে পারে সেটাকে আগে থেকে প্রিভেন্ট করতে হবে, এটা একটা প্রিভেন্টিভ হতে পারে, কিন্তু এগেইন এই প্রিভেনশনের কোনো লিমিট নাই। শেষ কথা, সবার হাতে যেন বন্দুকটা না যায় সেটাই ব্যবস্থা করতে হবে এবং বন্দুকটা নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে, এখন যেভাবে হচ্ছে নিয়ন্ত্রণ সেটা ডেফিনেটলি কাজ করছে না, এজন্য বুঝে কি কি জিনিসগুলা নিয়ন্ত্রণ করলে যত্রতত্র গুলি হওয়া বন্ধ হবে, মানুষের হাতে অনেক বন্দুক থাকবে না, হান্টিং করতে হলে সেমি অটোমেটিক গানে তো দরকার নাই, যুদ্ধে যে গুলিগুলা যে সমস্ত বন্দুক ইউজ করে সেই বন্দুক তোমার প্রতিরক্ষার জন্য রাখার দরকার নাই, অনেক অনেক সংস্কারের প্রয়োজন, কিন্তু এই সংস্কার কতটা হবে আমরা জানি না, কিন্তু মাদক আর একটা জিনিস যেটা থাকলে ওই বন্দুক আছে বলেই মাদকটাও এখানে একটা বড় প্রবলেম, ওই বন্দুক দিয়ে গুলি হয়ে যাচ্ছে, গ্যাং ভায়োলেন্স, ড্রাগ ডিলাররা মেরে ফেলছে যারা পথে দিচ্ছে না।
ডক্টর মারিয়াম পারভিন, আমাদের আপনাকে থামাতে হচ্ছে, আমাদের হাতে একেবারেই আর সময় নেই, ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর মারিয়াম পারভিন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনারা আজ যোগ দিয়েছেন। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।